নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 11:42, আর আমি দেখতে পাচ্ছি অলরেডি অসংখ্য কমেন্ট চলে এসছে। আমি কমেন্টগুলোকে লাইভ করে দিচ্ছি যাতে কমেন্টগুলো আপনারাও দেখতে পান। হেদায়েত আলো আমাদের আজকেও রেগুলারই টেক্সট করেন বা রেগুলারই কমেন্ট করেন, তিনি আজকেও আমাদেরকে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ সবসময় আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সৌদি আরব থেকে আনন্দ হাসান আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি আছেন। আচ্ছা, হেদায়েত আলো বলেছেন যে আজকে লাইভে আমার একটি ঘটনা শেয়ার করার কথা ছিল, কিন্তু যে আইডি দিয়ে মেসেজ করেছিলাম সেটি ব্লক করা আছে, আর অন্য একটি আইডি দিয়ে আপনাকে মেসেজ দিচ্ছি, দয়া করে ইনবক্স চেক করুন। আচ্ছা, রাব্বি নিশ্চয়ই ওই প্রান্তে আছেন। আমি একটু বলবো যে কেউ যদি শুনে না, মানে জাস্ট একটু আপনারা একটু চেক করবেন প্লিজ, আর ডেফিনেটলি আপনার এই মেসেজের রিপ্লাই দেওয়া হবে এবং আপনার এই মেসেজের সাথে আপনার সাথে যোগাযোগ করা হবে খুব দ্রুত। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আমি যারা ঘটনা পাঠাতে চান তাদেরকে আরো একবার বলি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আপনারা সবাই জানেন যে 2026 ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ভূত ডট কম তার 6 বছর পূর্ণ করবে এবং এই উপলক্ষে আমাদের বিরাট একটা, আমি জানি যে এটা মানে এখনো মনে হচ্ছে না যেটা হবে কি হবে কি হবে না, আমি ঠিক বুঝতে পারছি না, মনে হয় না হওয়ার চান্স সবচাইতেই বেশি, কিন্তু আশা তো করতেই পারি। তো আমাদের 14 ফেব্রুয়ারি আমার ইচ্ছা হচ্ছে যে আমরা হব একটা 2 মিলিয়নের বিশাল পরিবার। তো আমরা খুবই কাছাকাছি কিন্তু চলে এসেছি। গত বছরে এরকম সময় আমরা যে এস্টিমেট করেছিলাম যে আমাদের হয়তো মার্চ এপ্রিল মে কোনো একটা সময় যে হবে 1 মিলিয়ন, কিন্তু অনেক আগেই মানে জানুয়ারি মাসেই হয়ে গিয়েছিল। তো এইবার যদি এরকম কোনো একটা মিরাকল ঘটে, কারণ গতবার আপনারা সবাই যারা শুনছিলেন প্রত্যেকেই তাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করেছিলেন এবং সেই সাথে যে সমস্ত স্টোরিগুলো আমরা এখানে শোনাতাম সেগুলো আপনারা শেয়ার করতেন রেগুলার, যার জন্য আরো অসংখ্য মানুষ জানতে পেরেছিলেন আমাদের সম্পর্কে। এখনো অনেক মানুষ জানেন না, আমি জানি যে এখনো অনেক মানুষ জানেন না। আমরা যে কজন শুনি তা আসলে কি বলবো, যারা শুনতে চান তাদের 100 ভাগের 1 ভাগ হয়তো। তো আমি সেই জন্যই বলছি যে আপনারা যদি একটু আমাদের সঙ্গে থাকেন বা আপনারা যদি একটু আমাদের সাথে সহযোগিতা করেন তাহলে ডেফিনেটলি আমরা সেটা শেষ করতে পারবো। আচ্ছা, আজকের এই ঘটনাটি কিন্তু লন্ডনের, হ্যাঁ, লন্ডনের একটি ঘটনা এবং লন্ডনের একটি বেকারি নিয়ে ঘটনা, এবং এই বেকারিটা হিংসার কারণে একটা চলমান বেকারি, একটা চমৎকার বেকারি হঠাৎ করেই কেমন বদলে যেতে পারে, কেমনভাবে মানুষের জীবন বদলে যেতে পারে, ভাগ্য বদলে যেতে পারে, সেটা নিয়ে এই কাহিনী। আপনারা বিদেশি ঘটনা শুনতে অনেক পছন্দ করেন, কিন্তু এই ঘটনা ঠিক বিদেশি না, বরং একজন বাঙালির কাছ থেকে সংগ্রহ করা ঘটনা, যেটি লন্ডনে ঘটেছে এবং লন্ডনের একটা ব্যস্ততম জায়গায় ঘটেছে, একটা বেকারিকে নিয়ে পুরো কাহিনীটা। তো আমরা এই ঘটনার বাইরেও আরো ঘটনা শুনব, সুতরাং আশা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আমার নাম গোপন রাখতে চাই। বাংলাদেশ মিলিটারি একাডেমির একজন ক্যাডেট ছিলাম আমি। আমার কোর্সমেট ছিল, তাকে নিয়ে ঘটনাটি ছদ্মনাম ব্যবহার করছি। আবিদা দুই ভাই, সে ও তার ছোট ভাই, দুজনই একটা ক্যাডেট কলেজে পড়ে। বেশ সচ্ছল পরিবার তাদের। তাদের পরিবারে তার বাবা মা আর দুই ভাই। দাদি গ্রামে থাকত। আবিরের বাবা অর্থাৎ আঙ্কেল দাদিকে প্রচন্ড ভালোবাসত। দেখা যেত হুটহাট করে বাড়ি চলে যেতেন তিনি। দাদির অর্থাৎ তার মার সাথে সময় কাটিয়ে একদিন পর আবার চলে আসতেন। আবির ও তার ভাই ক্যাডেট কলেজে থাকার দরুন বাবা মার সাথে সেভাবে সময় কাটানো সম্ভব হতো না, কিন্তু মাঝে করোনাকালীন সময়ে তারা দুজনই পরিবারের সাথে বেশ লম্বা সময় ধরেছিল। তখন একদিন আঙ্কেল গ্রামে গিয়ে দাদির সাথে থেকে পরের দিন ফিরে এল। আসার পর তার আচার আচরণে ব্যাপক পরিবর্তন। উনি খুব খিটখিটে মেজাজের হয়ে গিয়েছেন, খুব রূঢ় ব্যবহার করছেন সবার সাথে, অসুস্থ হয়ে পড়েছেন খুব, কিন্তু ডাক্তাররা কোনো কিছু খুঁজে পাচ্ছে না। পরে আবির তার আরেক বন্ধুর সাথে কথা বলার সময় বলল তাবিজ বা ব্ল্যাক ম্যাজিক প্রসঙ্গে। আবির এসব এতটা পাত্তা না দিলেও এক্সপেরিমেন্ট হিসেবে ভাবল এসব শেয়ার করে একজনের সাথে। তো বন্ধুর মাধ্যমে একজন কবিরাজের সন্ধান পেল আবির। কিছুদিন পর কবিরাজ সহ আবির তার বাসায় এল। কবিরাজ এসে তার বাবার সাথে কথাবার্তা বলে এবং বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে চলে যায়। পরদিন আবিরকে কল দিয়ে ডেকে নিল কবিরাজ। আবিরকে জিজ্ঞেস করল তার পরিবার সম্পর্কে। নানা কথার মাঝে জিজ্ঞেস করল আঙ্কেলের পছন্দের জায়গা কোনটা, নিজেদের বাড়ি ছাড়াও আঙ্কেল কোথায় কোথায় ঘন ঘন যাওয়া আসা করে। আবির বলল যে গ্রামের বাড়িতে দাদির জন্য প্রায় তিনি যান, এবং তাছাড়া বাড়ি তুলছেন গ্রামে, সেজন্য সেখানে দেখাশোনা করতে হয়। কবিরাজ বলল তিনি আবিরদের গ্রামের বাড়ি যাবেন। কিছুদিন পর সব ঠিকঠাক করে রেডি করে আবির আর কবিরাজ তাদের গ্রামের বাড়ি যায়। ওখানে গিয়ে কবিরাজ তাদের নতুন তোলা বিল্ডিংয়ের আশেপাশে ঘুরে দেখে। তার কিছুক্ষণ পরে কবিরাজ বাড়ি বাঁধ দিয়ে দেয়। সে সময় কবিরাজের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। বাঁধ দেয়া শেষ হলে নাকের রক্ত মুছে আবিরকে সাথে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। নতুন উঠছে বিল্ডিং, কিছুদিন আগে পিলার এবং সেই সাথে ইটের দেয়াল বসানো হয়েছে। কবিরাজ একটা দেয়ালের কাছে এসে বলল দেয়ালটাকে ভাঙার ব্যবস্থা করতে। আবির কিছুটা ইতস্তত করল, কারণ নতুন তোলা দেয়াল বাবা যদি কিছু বলে। পরে কবিরাজ বলল যে দেয়াল নতুন করে তোলার খরচপাতি উনি দিয়ে দেবেন যদি কিছু না থাকে। তারপর দেয়াল ভাঙার মতো কিছু না পেয়ে চাচাদের মাধ্যমে কুড়াল নিয়ে আসা হল, এবং কুড়ালের পেছনের অংশ দিয়ে দেয়ালটা ভাঙতেই বেরিয়ে এল একটা পুতুল। পুতুলটা চুলে বাঁধা এবং টুথপিক ঢোকানো, সাথে একটা কাগজ, কাগজে কি সব উদ্ভট লেখা এবং চিহ্ন। পরে কবিরাজ এই সবকিছু ডিসপোজ করলেন। সবকিছু ডিসপোজ করা শেষে আবির কবিরাজকে জিজ্ঞেস করল এসব কে করেছে। কবিরাজ বলল তাদের রীতিতে নেই কখনো এই উত্তর দেওয়ার, কারণ ব্ল্যাক ম্যাজিক যে জিনের মাধ্যমে করেছে, যদি কে করেছে সেটার উত্তর জানিয়ে দেয়া হয় তাহলে কবিরাজের নিজেরও ক্ষতি করবে সেই জিন। তারপর আবির জিজ্ঞেস করে এসব কেন করেছে। কবিরাজ বলল যে সম্পত্তির লোভে এই সব করা হয়েছে। এর ফলে আবিরের বাবা অসুস্থ হয়ে মারা যাবার পাশাপাশি তার উত্তরাধিকার হিসেবে যারা আছে তারা মেধাশূন্য হয়ে পড়বে এবং পাগল হয়ে যাবে। এত করে সম্পদের কোনো উত্তরাধিকার থাকবে না। আবির বাসায় ফিরে এল। আঙ্কেলও কিছুদিনের মধ্যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। সবকিছু স্বাভাবিক চলছিল। আঙ্কেল গ্রামে গিয়ে আবার বাড়ি তোলার কাজ শুরু করলেন। সবকিছুই ঠিকঠাক। করোনা পরিস্থিতিও তখন মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় এসেছে। তারপর এইচএসসি দিয়ে আবির যখন বাসায় ফিরে আসে তখন কিছুদিন পরে তার ছোট ভাই ছুটি শেষে কলেজে চলে যাবে। যেদিন চলে যাবে তার আগের দিন হুট করে আঙ্কেল বলছেন তিনি বাড়ি যাবেন। তার মাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু তার পরদিন আবিরের ছোট ভাই কলেজে যাবে দেখে আঙ্কেলকে সেদিন না যাওয়ার জন্য অনুরোধ করা হয় এবং বলা হয় কাল কলেজে পৌঁছে দিয়ে তারপর যেন তিনি দাদির কাছে যান। আঙ্কেল সাধারণত কখনো এরকম করেন না, কিন্তু উনি কাঁদতে কাঁদতে আবিরের ভাইকে বলেছিলেন আজই তার যেতে হবে। উনি ক্ষমা চাইছিলেন তার ছোট ছেলের কাছে, কাল তাকে কলেজে দিয়ে আসতে পারবেন না। বাবার কান্নার জন্য ছোট ভাই পরে মেনে নিল এবং বলল সাবধানে যেতে। আঙ্কেল রওনা দিল। উনি গ্রামে পৌঁছে সবাইকে জানালো উনি গ্রামে পৌঁছেছেন, রাতটা থেকে পরদিন আসবেন। এদিকে আবিরের ছোট ভাইও পরদিন গাড়িতে করে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। কলেজে পৌঁছানোর সাথে সাথে গেটে থাকা গার্ড ছোট ভাইকে বলল তার স্যার তাকে ডাকছে। স্যারের কাছে গিয়ে ছোট ভাই শুনল তার বাবা অসুস্থ, এখনই তাকে বাসায় ফিরে যাওয়ার জন্য আকস্মিকভাবেই ছুটি দেওয়া হয়েছে। তবে তাকে বলা হল সে যেন গ্রামের বাড়ি যায়। ছোট ভাই তৎক্ষণাৎ গাড়ি করে গ্রামের বাড়ি রওনা দিল। পথে কল দিল আবিরকেও তার মাকে, কেউ ফোন ধরছে না। ছোট ভাই আন্দাজ করে নিল কি হতে পারে। বাড়ি পৌঁছে সে দেখে লোকের ভিড়, পুলিশ সহ সবাই দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে সে দেখে আঙ্কেলের মরদেহ। আঙ্কেল গতরাতে গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। আঙ্কেলের জন্য সেই সপ্তাহে মিলাদের আয়োজন করা হয়েছিল। মিলাদে ওই কবিরাজটা এসেছিল, কবিরাজ অপেক্ষা করছিল। আবির কিছুটা ফ্রি হতে কবিরাজ আবিরের সাথে কথা বলতে চাইল। কবিরাজ আবিরকে বলল দ্বিতীয়বার আঙ্কেলের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং খুব শক্তিশালী জাদু ছিল এটি। কিন্তু আঙ্কেলের শোকে আবির তখন এসব বিশ্বাস করতে না পেরে কবিরাজের সাথে দুর্ব্যবহার করে। অবস্থা বুঝতে পেরে কবিরাজ আবিরকে বলে সেও তার ভাই যেন সাবধানে থাকে। তার ছয় মাস পর আবির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আসে। একাডেমিতে জয়েনের পূর্বেই তার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হয়, সার্জারি করা হয় এবং সিএমএইচে থাকে। সেখানে তার সাইকোলজিক্যাল প্রবলেম ডিটেক্ট করা হয়। সিএমএইচ থেকে মেডিকেল রিপোর্ট আসে, সেই বোর্ডের সিদ্ধান্তে সে আউট হয়ে যায়। তারপর তাকে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে অব্যাহতি দেওয়া হয়। সে এখন পুরোদস্তুর পাগল, সাইকোলজিক্যালি ইম্যালেন্সড। আঙ্কেলের মৃত্যুর কিছুদিন পরে তার ছোট ভাই ক্যাডেট কলেজ থেকে পালিয়ে যায়। ফলস্বরূপ তাকে ক্যাডেট কলেজ থেকে বহিষ্কার করা হয়। তার ছোট ভাইও এখন ধীরে ধীরে সাইকোলজিক্যালি ইম্যালেন্সড হয়ে যাচ্ছে। সমস্যার সমাধান কোথায় আমার জানা নেই, সাম্প্রতিক অবস্থা এতটুকুই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা ঘটনা আপনি পাঠিয়েছেন, একটা পরিবারের পুরো কাহিনী এবং একটা পরিবার কিভাবে ব্ল্যাক ম্যাজিকের কারণে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তার এক করুণ কাহিনী এটি। আমরা ব্ল্যাক ম্যাজিকের মতন এই ব্যাপারগুলো থেকে নিজেদেরকে যতটা সম্ভব নিরাপদ রাখি এবং অবশ্যই এরকম কোন সমস্যার সম্মুখীন হলে আমরা যারা বোঝেন তাদের সাথে কথা বলি এবং সমস্যা সমাধানের চেষ্টা করি, এটাই প্রত্যাশা থাকবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে ঘটনায় যেতে চাই, তবে একটা অনুরোধ করতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আমরা এই 14ই ফেব্রুয়ারি অর্থাৎ যখন ভূত ডট কম পূর্ণ করবে তার ষষ্ঠ বছর, সেই সময় হতে চাই 1-2 মিলিয়নের বিরাট পরিবার। আশা করছি আপনাদের সাপোর্ট পাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা, আমি সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। প্রতিটি ঘটনার পেছনেই একটা গভীর আবেগ আর কষ্ট লুকিয়ে থাকে। আজকের ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। এই ঘটনাটি আমি আমার এক বন্ধুর বড় আপু মায়েদা আপুর কাছ থেকে পেয়েছি। এই নামটি ছদ্মনাম, উনি ইংল্যান্ডে থাকেন, মাসখানেক আগে বাংলাদেশে এসেছিলেন। তিনি নিয়মিত ভূত ডট কম শোনেন, আগেও ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা ছিলেন। তার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা তিনি আমার সাথে শেয়ার করছেন, যা তিনি এতদিন নিজের ভেতরে রেখে দিয়েছিলেন। আমরা তো সবসময় শুনেছি যে মানুষের হিংসা কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সেই হিংসা যখন কালো জাদুর মতো অশুভ শক্তির রূপ নেয়, তখন তা একটা সাজানো গোছানো সুখের সংসারকে কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে, আজকের ঘটনা তারই এক মর্মান্তিক উদাহরণ। এটি শুধু ধ্বংসের নয়, এটি এক পর্যায়ে প্রতিশোধেরও ঘটনা বটে। ঘটনা যাবার আগে ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রবেশ করি ইংল্যান্ডে থাকা আমাদের বাংলাদেশি বোন মায়েদা আপুর জীবনের সেই কষ্ট আর প্রতিশোধের ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি মায়েদা। আমার শেকড় মূলত বাংলাদেশের সঙ্গে জড়িত হলেও আমার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে। আমাদের মতো যারা বিদেশে জন্মগ্রহণ করেছেন তারা সাধারণত এসব জাদু টোনা বা জিনপুরীর মতো বিষয়ে খুব কম বিশ্বাস রাখেন। হয়তো হাতে গোনা দুই একজন পাওয়া যাবে যারা এই জাদু বা চীনের অস্তিত্বের ওপরে পুরোপুরি বিশ্বাস রাখেন। বিশ্বাস বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আমরা পবিত্র কোরআনকে অস্বীকার করি, কোরআনে যা বলা হয়েছে তা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু বর্তমান সময়ে যেভাবে জাদুটোনার কথা শোনা যায় আমরা সেগুলোকে নিছক কুসংস্কার বা গোড়ামি বলে মনে করতাম। আমাদের ধারণা ছিল অশিক্ষিত মানুষেরা এসব নিয়ে বলা বলি করে, জাদু বলে হয়তো কিছু থাকতে পারে কিন্তু সেটা মানুষের জীবনে এতটা গভীর প্রভাব ফেলতে পারে এটা আমরা মানতে পারতাম না। কিন্তু আমাদের এই ধারণা যে কতটা ভুল ছিল তা আমরা পরে বুঝতে পারি। আমার মনে হয় আমাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল তার অন্যতম উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে এই পৃথিবীতে এমন অশুভ শক্তির অস্তিত্ব সত্যিই আছে। আমার বিয়ে হয়েছিল একজন ব্রিটিশ মুসলিম ছেলের সঙ্গে, সে জন্মসূত্রে একজন ইংরেজ শ্বেতাঙ্গ হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমাদের বিয়েটা ছিল ভালোবাসার, আমরা কলেজে একসঙ্গে পড়াশোনা করতাম আর তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একে অপরকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নেব। আমাদের বিয়েটা খুব ধুমধাম করে হয়েছিল, আমার মাত্র একটাই ভাই ছিল, সেও এখানে নিজের জীবন গুছিয়ে নিয়েছিল এবং এখানেই বিয়ে করে সংসার শুরু করেছিল। এদিকে আমার বাবা মায়ের বয়স বাড়ছিল, দেশে তাদের অনেক আত্মীয় স্বজন ছিল তাই তারা চাইতেন জীবনের বাকি সময়টা বাংলাদেশে কাটাতে। ইংল্যান্ডের বাড়িতে তারা একা থাকতেন এবং আমরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকায় তাদের সময় কাটত না, তাই তারা সিদ্ধান্ত নিলেন তারা বাংলাদেশে ফিরে যাবেন, মাঝে মধ্যে কিছুদিন থাকার জন্য এখানে আসবেন কিন্তু বছরের বেশিরভাগ সময় বাংলাদেশেই কাটাবেন। আমরা প্রথমে তাদের বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পরে বুঝতে পারলাম যে তাদের সিদ্ধান্তটাই সঠিক। আমরা তো নিজেদের কাজ আর সংসার নিয়ে ব্যস্ত আর তারা দুজন মানুষ বাড়িতে একা একা বিরক্ত, তাই তাদের জন্য দেশে ফিরে যাওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমার স্বামী পেশায় একজন শেফ ছিলেন, তিনি নিজের একটা বেকারি ব্যবসা শুরু করার পরিকল্পনা করছিলেন। তিনি যে জায়গায় দোকানটা দিলেন ঠিক তার সামনে আগে থেকে একটা পুরনো বেকারি ছিল যেটা একজন বাঙালি ভদ্রলোক চালাতেন। আমি আগেই বলেছি আমার স্বামী তার কাজে অত্যন্ত দক্ষ ছিলেন এবং আল্লাহ তার হাতে অসাধারণ স্বাদ দিয়েছিলেন, তাই তিনি নিজের বেকারি খোলার সঙ্গে সঙ্গেই অল্প দিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেলেন। এর ফলে ওই বাঙালি ভদ্রলোকের বেকারিতে ক্রেতার আনাগোড়া অনেকটাই কমে গেল। অন্যদিকে আমার স্বামীর দোকানে সব সময় ক্রেতাদের ভিড়। প্রায় দুই তিন মাস এভাবেই চলছিল। আমার যতদূর মনে পড়ে ঘটনাটা চতুর্থ মাসের, একদিন হুট করেই ওই বাঙালি ভদ্রলোক আমার স্বামীর দোকানে এসে হাজির হলেন এবং কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। আমার স্বামী তো প্রথমে হতভম্ব হয়ে গেলেন, তিনি বুঝতেই পারছিলেন না যে হঠাৎ করে লোকটার হল কি। নিজেকে কিছুটা সামলে নিয়ে তিনি জিজ্ঞেস করার আগেই লোকটি ক্ষোভের সাথে বলতে শুরু করলেন, আমার জন্যই তো এখানে দোকানটা খোলার সুযোগ পেয়েছিলে তাই না, তুমি আমার ব্যবসা নষ্ট করে দিয়েছ, কত বছর ধরে এখানে ব্যবসা চালাচ্ছি, ব্যবসা করে সংসার চালাচ্ছি কিন্তু তুমি দোকান খোলার পর এই দোকানের খরচটা উঠছে না। এবার আপনারাই বলুন এতে আমার স্বামীর কি দোষ, সব জায়গাতেই তো প্রতিযোগিতা থাকে, এক জায়গায় একই ধরনের ব্যবসা থাকতেই পারে। এর মানে তো এই নয় যে যিনি আগে এসেছেন তার কোনো ঝামেলা হলে অন্য কাউকে দোষ চাপানো যায়। তিনি বোঝানোর চেষ্টা করলেন, দেখুন এটা তো ব্যবসার নিয়ম, এক জায়গায় এরকম দশটা দোকানও হতে পারে, আল্লাহ প্রত্যেক মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন। কিন্তু বাঙালি ভদ্রলোকের মাথায় সবকিছু ঢুকল না, তিনি বারবার আমার স্বামীকে গালাগালি করছিলেন, দেখে নিও তোমার পরিণতি কি হয়, বেশি দিন চালাতে পারবে না। যখন এই ঘটনা ঘটল সেদিন রাতে আমার স্বামী বাড়ি ফিরে আমাকে সবটা বললেন। আমি তখন বিষয়টা খুব বেশি গুরুত্ব দেইনি, আমি জানতাম এশিয়ানদের মধ্যে এসব ছোটখাটো বিষয় নিয়ে হিংসা রেষারেষি হয়েই থাকে, এদের মধ্যে পেশাদারিত্বের বড় অভাব, সামান্য ব্যাপারেই তারা তর্ক বিতর্ক শুরু করে দেয়। কিন্তু এর পর থেকেই আমাদের ব্যবসায় অদ্ভুত সব সমস্যা দেখা দিতে শুরু করল, আমাদের বিক্রি ধীরে ধীরে কমতে শুরু করল, আমার স্বামী বেশ চিন্তিত হয়ে পড়লেন, হঠাৎ করে এমনটা কেন হচ্ছে তিনি কিছু বুঝতে পারছিলেন না। আমাদের তৈরি করা পেস্ট্রি কেক বা প্যাটিসের স্বাদ কেমন যেন অদ্ভুতভাবে নষ্ট হয়ে যেত, অথচ আমার স্বামী ঠিক আগের মতো করেই একই উপকরণ দিয়ে একই পদ্ধতিতে সবকিছু তৈরি করছিলেন। তাহলে স্বাদ কিভাবে বদলে যেতে পারে? কিন্তু যারা আমাদের দোকান থেকে খাবার কিনে নিয়ে যেতেন তারা কিছুক্ষণ পরেই সেগুলো ফিরিয়ে দিতেন, কেউ বলতেন খাবার থেকে বাজে গন্ধ আসছে, কেউ বলতেন স্বাদ আগের মতো নেই, আবার কেউ অভিযোগ করতেন যে খাবারের মান একদমই পড়ে গেছে। যে বেকারির রিভিউ 4.9 ছিল সেটা কমতে কমতে 3 এসে দাঁড়ায়। একটা রিভিউতে কেউ একজন লিখেছিল, এদের খাবারের স্বাদ আর আগের মতো নেই, এই বেকারিটা আগের মতো নেই। আমার স্বামী তখন মানসিকভাবে একেবারে ভেঙে পড়লেন। আমরা দুজনই আল্লাহর কাছে অনেক দোয়া করতাম যেন আল্লাহ আমাদের রিজিকে বরকত দেন, এই ব্যবসাকে আবার আগের মতো করে দেন। কিন্তু আমাদের ব্যবসার অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছিল। একদিন আমার স্বামী সকালে দোকান খুলতে গিয়ে দেখলেন দোকানের ভেতরে অসংখ্য মরা ইঁদুর ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই ইঁদুরগুলো দোকানের ভেতরে সবকিছু একদম তছনছ করে দিয়েছে। কে বা কারা যেন ফুড ডিপার্টমেন্টে ফোন করে অভিযোগও জানিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে তাদের একটি দল এসে আমার স্বামীর দোকানটা সাময়িকভাবে বন্ধ করে দিল। এটা আমাদের জন্য আরেকটা বড় ধাক্কা ছিল। আমাদের দোকানটাও বন্ধ হয়ে গেল। আমরা আইনি লড়াই করে দোকানের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিলাম। আমার স্বামী যে মসজিদে নামাজ পড়তেন সেখানকার ইমাম সাহেব তিনি তার জীবনের এই কঠিন পরিস্থিতির কথা শুনলেন। তিনি এও জানলেন একজন বাঙালি লোক তাকে কিছুদিন আগে হুমকি দিয়েছিল এবং তার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিল। তখন ইমাম সাহেব ইস্তেখারা করে একে দোয়া পড়তে বললেন এবং পরামর্শ দিলেন, বাবা তুমি আল্লাহর নাম নিয়ে আবার দোকান চালু করো, আর যখনই কোনো সমস্যা তৈরি হবে আগে অবশ্যই এই দোয়া দিচ্ছে এটা 100 বার পড়ে নেবে। এবার আমরা আল্লাহর নাম নিয়ে সেই বেকারিটা আবার নতুন করে খুললাম। দোকানটা নতুন করে সাজানো হল এবং আগের চেয়েও ভালোভাবে সবকিছু গোছানো হল, আর আল্লাহ আগের থেকেও অনেক বেশি সাহায্য করলেন। আমার স্বামী যখন সকালে বেকারির জিনিসপত্র বানাতে শুরু করতেন তার আগে অবশ্যই সেই দোয়াটি পড়ে নিতেন, আর তারপর সেই পুরনো স্বাদ যা কোথায় যেন হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে এলো। আমাদের পুরনো ক্রেতারা আবার দোকানে আসতে শুরু করলেন এবং খাবারের প্রশংসা করতে লাগলেন। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই স্বাদ যা আমরা খুঁজছিলাম। আমাদের রেটিংও বাড়তে শুরু করল। অন্যদিকে ওই বাঙালি লোকটার ব্যবসা আবার আগের মতো মন্দা যেতে লাগলো। সে প্রায়ই রাগী চোখে আমাদের বেকারির দিকে তাকিয়ে থাকত। এটা আমার স্বামী আমাকে বলেছিল। আল্লাহ যখন আমাদের ব্যবসায় বরকত দিলেন তখন আমরা ভেবেছিলাম যে যাক, আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে। ততদিনে আমার একটি ছেলেও হয়েছে। আমি আমার ছেলেকে নিয়েই পুরোপুরি ব্যস্ত থাকতাম আর আমার স্বামী তার ব্যবসা নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন আমার স্বামী বাড়ি ফিরে এসে আমাকে জানালো যে ওই বাঙালি লোকটা আবার দোকানে এসেছিল এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। তুমি এখনই পুলিশকে ফোন করো, আমি বললাম। আমার স্বামী পুলিশকে ফোন করে অভিযোগ করলেন। পুলিশ কিছুক্ষণের জন্য ওই বাঙালি লোকটাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেয়। আমরা জানতে পারলাম সে থানায় গিয়ে উল্টো বলেছে যে আমার স্বামী নাকি মিথ্যে অভিযোগ করেছেন। সে কেন তাকে মারার হুমকি দেবে? পুলিশ তো প্রমাণ ছাড়া কোনো ব্যবস্থা নিতে পারে না, আর ভবিষ্যতে কি হবে বা হতে পারে সেজন্য কাউকে আটকেও রাখা যায় না। সহজেই জামিন পেয়ে গেছিল লোকটি। কিন্তু এর কিছুদিন পর থেকেই আমাদের বাড়িতে এবং দোকানে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। একদিন আমার স্বামী দোকান খুলে দেখেন দোকানের ভেতরে মেঝেতে অসংখ্য লেবু পড়ে আছে আর সেই লেবুগুলোর ভেতরে সবুজ মরিচ ঢোকানো। আমার স্বামী তো অবাক। তিনি দোকানের কর্মচারীদের জিজ্ঞেস করলেন, কিন্তু সবাই বলল এই বিষয়ে কিচ্ছু জানে না। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করা হল, লেবুগুলো কোথা থেকে যেন উড়ে এসে দোকানের ভেতরে পড়ছে, কিন্তু কে ফেলছে দেখা যাচ্ছে না। দোকান তো চারিদিক থেকে পুরোপুরি বন্ধ ছিল। ইঁদুর না হয় কোনো ফাঁক ফোকর দিয়ে ঢুকতে পারে, কিন্তু লেবু লেবু কিভাবে ঢুকবে? যতক্ষণ না কেউ বাইরে থেকে ফেলছে ততক্ষণ এগুলোর ভেতরে আসার কোনো সম্ভাবনা নেই। আমার স্বামী দোকানের এক কর্মচারীকে দিয়ে সারাদিন ধরে দোকান পরিষ্কার করালেন এবং সব লেবু ফেলে দিলেন। কিন্তু ঠিক তার পরের দিনই আবার ওই ছেলেটার শরীর খারাপ হতে শুরু করল, যে ছেলেটা লেবুগুলোকে ছুঁয়েছিল। তখন আমরা বুঝতে পারিনি যে লেবুগুলো ছোঁয়ার কারণেই সে অসুস্থ হয়ে পড়েছে। আমরা ভেবেছিলাম এটা হয়তো সাধারণ কোনো অসুখ যেমনটা মানুষের হয়ে থাকে। প্রথমে ওই ছেলেটা অসুস্থ হল, তারপর ধীরে ধীরে দোকানের ভেতরে এক অদ্ভুত পচা গন্ধ ছড়াতে শুরু করল। মনে হতো কেক আর পেস্ট্রিগুলো যেন পচে গেছে। এমন একটা দুর্গন্ধ সবসময় দোকানে থাকত, ক্রেতারা দোকানে ঢুকেই নাকে রুমাল চাপা দিত, অভিযোগও করত। আমাদের দোকানে ভালো ভেন্টিলেশন ব্যবস্থা ছিল, এমনকি এক্সস্ট ফ্যানও লাগানো ছিল, তবুও সেই পচা গন্ধটা কিছুতেই যেত না। আমার স্বামী আবার সেই ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করলেন। তখন ইমাম সাহেব সকালে দোকানে সুরা আর রহমান তেলাওয়াত চালানোর পরামর্শ দিলেন। দোকানে সুরা আল রহমান চলতে শুরু করল। এক রাতের ঘটনা, তখন হয়তো রাত দুটো বাজে, হঠাৎ আমাদের ফোনে একটা কল এলো। আমার স্বামী কলটা ধরলেন। ফোনের ওপাশ থেকে যেই কথা বলুক না কেন, তার কথায় আমার স্বামীর মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি শুধু বললেন, আমি এখনই আসছি। আমি বারবার জিজ্ঞেস করলাম, বলো কি হয়েছে? তুমি আমার বাচ্চার খেয়াল রাখো, আমি আসছি। কিছুক্ষণ পর তার ফোন এলো, আর আমি তখন জানতে পারলাম যে আমাদের দোকানে আগুন লেগেছে এবং আগুনের কারণে পুরো দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এবার আমার মনেও সন্দেহ দানা বাঁধতে শুরু করল, আমাদের দোকানের সঙ্গে যা কিছু ঘটছে তার পেছনে নিশ্চয়ই ওই বাঙালি লোকটির কোনো হাত আছে। ওই ইমাম সাহেবও একবার আমার স্বামীকে ইঙ্গিত দিয়েছিলেন যে ওই লোকটার থেকে একটু সাবধানে থাকা দরকার। তার সন্দেহ ছিল যে ওই বাঙালি হয়তো কালো জাদু করছে। দোকানের সিসিটিভি ফুটেজ আবার পরীক্ষা করা হল, কিন্তু তাতে এমন কিচ্ছু পাওয়া গেল না যা থেকে বোঝা যায় যে আগুনটা কেউ লাগিয়েছে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল যে দোকানের শোকেসের ভেতর থেকে আগুনটা নিজে নিজেই জ্বলে উঠেছে। অথচ আমার স্বামী যখনই দোকান বন্ধ করে বাড়ি যেতেন, তিনি খুব ভালোভাবে ফিউজ আর অন্যান্য বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করতেন। দোকানের ভেতরে একটা স্টোরেজ রুম ছিল যেখানে ফ্রিজ রাখা থাকত। সেখানে বেকারির সমস্ত কাঁচামাল রাখা হতো। সেই ফ্রিজ ছাড়া বাকি সব লাইট এবং বিদ্যুতের সংযোগ বন্ধ করা হতো, কিন্তু আগুনটা লেগেছিল ঠিক সেই জায়গায় যেখানে কোনো বৈদ্যুতিক সংযোগই ছিল না। শোকেসের ভেতরে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল। ভাগ্য ভালো যে আমাদের দোকানটায় ইন্স্যুরেন্স করা ছিল। ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের সমস্ত ক্ষতির টাকা মিটিয়ে দিল, কিন্তু দোকানটা নতুন করে তৈরি করতে যে সময়টা লাগলো, সেই সময়ে আমাদের অনেক আর্থিক ক্ষতি হল। আমি আমার স্বামীকে বলেছিলাম যে এবার দয়া করে এই জায়গাটা ছেড়ে দাও, এখানে ব্যবসা করার দরকার নেই। কিন্তু আমার স্বামী আমাকে বোঝালেন, তুমি একজন মুসলিম হয়েও এসব কুসংস্কারে বিশ্বাস করছো? যতক্ষণ আমাদের আল্লাহ চাইবেন না, ততক্ষণ পৃথিবীর কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। তার যুক্তির সামনে আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমার স্বামীর জেদ তখন চরমে উঠেছে, আর তার জেদটা একদম সঠিকই ছিল। আপনারাই ভাবুন, ধরুন আপনি একটা দোকান খুললেন আর আপনার দোকান কোনো কারণে বন্ধ করতে হল যেখানে আপনি কোনোভাবেই দোষী নন, কি করবেন আপনি? দোকানটা নতুন করে তৈরি করতে প্রায় দেড় মাস সময় লেগে গেল। আমার স্বামী নতুন করে দোকানটা সাজালেন। একদিন আমার স্বামী যখন বাড়ি ফিরলেন, তখন আমি দেখলাম তার শার্টের পেছনের দিকে অনেকটা রক্ত লেগে আছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি বেশ অবাক হয়ে বললেন, কই, আমি তো কিছু জানি না, আমি তো খেয়ালই করিনি। যেহেতু রক্তটা শার্টের পেছনের দিকে লেগেছিল, তাই সম্ভবত তার চোখে পড়েনি, কিন্তু আমি সেই রক্তের দাগ দেখে একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। সেটা অল্প রক্ত ছিল না, শার্টের প্রায় অর্ধেকটা জায়গা রক্তে ভিজে আছে। আমি যখন শার্টটাতে হাত দিলাম, তখন কিছুটা রক্ত আমার হাতেও লেগে গেল। আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বুঝলে এটা রক্ত? এটা তো লাল রঙও হতে পারে। আপনাদের মনে হতে পারে এই প্রশ্নটা ঠিক, আসলে আমি নার্সিং এ ডিপ্লোমা করেছি এবং মাসে একবার হাসপাতালের কাজও করতাম, তাই আমি রক্ত এবং রঙের পার্থক্যটা বেশ ভালো বুঝি। আমি সেই শার্টটা ফেলে দেয়াই ঠিক মনে করলাম। পরদিন সকালে আমি দেখলাম আমার স্বামী তখনও ঘুমিয়ে আছেন। বিয়ের পর এই প্রথম ছিল যে আমি সময় মতো ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার স্বামী তখনও ঘুমাচ্ছে। আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে তিনি আমার আগে ঘুম থেকে ওঠেননি। আমি তাকে তার কাঁধ ধরে নাড়ালাম, তিনি উঠলেন ঠিকই, কিন্তু তাকে বেশ অসুস্থ দেখাচ্ছিল। সব ঠিক আছে তো? আজ দেরি করে উঠলে যে? আমার স্বামী বললেন যে তার কোমরে ভীষণ ব্যথা করছে। আমি যখন তাকে বিছানা থেকে নামানোর চেষ্টা করলাম, তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। আমি বললাম, একটু সাহস করে গাড়ির দিকে হেঁটে চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু আমার স্বামী এক পাও নাড়াতে পারছিলেন না, বাধ্য হয়ে আমাকে অ্যাম্বুলেন্স ডাকতে হল। অ্যাম্বুলেন্সের কর্মীরাও যখন তাকে তোলার চেষ্টা করলেন, আমার স্বামী যন্ত্রণায় চিৎকার করতে থাকলেন। তারা আমার স্বামীকে একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিলেন, তারপর তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে গিয়ে যখন তার সব পরীক্ষা নিরীক্ষা করা হল এবং রিপোর্টগুলো সামনে এলো, তখন মনে হল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। আমার স্বামীর শরীরের নিচের অংশটা পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল, কোমর থেকে শুরু করে পা পর্যন্ত কোনো অংশই কাজ করছিল না। এই খবরটা আমার জন্য যে কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। আমার হাসি খুশি সুস্থ সবল স্বামীটার সঙ্গে কি হচ্ছে এটা? আমার স্বামী প্রায় এক মাস হাসপাতালে ছিলেন, তারপর তাকে বাড়িতে নিয়ে আসা হল। এখন তিনি পুরোপুরি শয্যাশায়ী। এই কষ্টের কারণে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন এবং ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। আমাদের দোকানটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে লাগল, কারণ আমার স্বামী তো সব জিনিস বানাতেন, তার হাতেই তো ছিল সেই জাদুকরী স্বাদ। যখন সেই স্বাদটা হারিয়ে গেল তখন ক্রেতারাও আশা বন্ধ করে দিল। আমি অন্য লোক দিয়ে কাজ করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ক্রেতারা তাদের হাতের তৈরি জিনিস পছন্দ করেনি। বাধ্য হয়ে আমাদের সেই স্বপ্নের বেকারিটা চিরতরে বন্ধ করে দিতে হল। যেদিন আমি শেষবারের মতো বেকারিটা বন্ধ করতে গিয়েছিলাম, সেদিন দেখলাম সেই শয়তান বাঙালিটা দোকানের সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। আমার মন চাইছিল ছুটে গিয়ে লোকটাকে খুন করে ফেলি, কিন্তু তখন আমার ছোট্ট ছেলেটার কথা আর আমার অসুস্থ স্বামীর কথা মাথায় এল। আমি যদি জেলে যাই তাহলে ওদের দুজনের কি হবে? আমি ততদিনে পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এর পেছনে ওই লোকটারই হাত আছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। এই বিষয়টা নিয়ে নিশ্চিত হওয়ার জন্য আমি অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু কেউই আমাকে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি। সবাই শুধু টাকা হাতানোর ধান্দায় থেকেছে, কেউ কোনো সঠিক পথের সন্ধান দেয়নি। বাধ্য হয়ে আমাকে একজন জাদুকরের সঙ্গে যোগাযোগ করতে হল। সেই জাদুকর আমাকে বিস্তারিত খুলে বলল কে জাদু করেছে, কিভাবে করেছে, সবকিছু সে আমাকে জানিয়েছিল। তার বলা প্রতিটি কথা 100% সত্যি। সে আমার স্বামীর শার্টে রক্তের দাগের কথা, এমনকি সেই বাঙালি লোকটার নাম পর্যন্ত বলে দিয়েছিল। আমার ভেতর তখন প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। আমি ওই জাদুকরকে বললাম আমি এই বাঙালি লোকটার উপর জাদু করতে চাই যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ওই জাদুকর আমার কাছে বেশ মোটা অঙ্কের টাকা চাইল। আমি প্রথমে তাকে অর্ধেক টাকা দিয়ে দিলাম আর বাকি কাজ হওয়ার পরে দেব বলে জানালাম। তারপর যা যা নাটক আমাদের সঙ্গে হয়েছিল সেই একই ঘটনাগুলো এবার তার সঙ্গেও ঘটতে শুরু করল, কারণ যারা আগে আমাদের বেকারিতে কাজ করত তাদের মধ্যে একজনকে ওই বাঙালি নিজের দোকানে কাজে রেখেছিল। তার মাধ্যমে আমি সব খবর পেতাম। আমি প্রতি 10-15 দিন পরপর কোনো না কোনো বাহানায় তাকে ফোন দিতাম আর কথায় কথায় তার থেকে সব খবর বের করে নিতাম। ম্যাডাম, যা যা খারাপ ঘটনা আগে আমাদের দোকানে ঘটত তাই ঘটছে, এসব শুনে আমি মনে মনে খুশি হতাম। একদিন সেই জাদুঘরের ফোন এলো। সে আমাকে বলল, বলতো তুমি আসলে কি চাও, এই বাঙালির সঙ্গে তুমি ঠিক কি করতে চাও? আমি তাকে বললাম, যেভাবে সে আমাদেরকে পথে বসিয়েছে, আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে, আমার স্বামীকে বিছানায় ফেলে দিয়েছে, আমি চাই আপনিও সেই রকম ক্ষতি করুন তার। এর কিছুদিন পরেই আমি খবর পেলাম ওই বাঙালি লোকটার একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনায় তার শুধু একটা হাত আর একটা পাই কাটা যায়নি, সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। পরে তাকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করানো হল। সেদিনটা আমার জন্য অনেক আনন্দের ছিল। আমার মনে হল আমার ভেতরের প্রতিশোধের আগুনটা যেন নিভে গেছে। ওই শয়তান লোকটা আমার সাথে যা করেছে তার যোগ্য শাস্তি আমি তাকে দিতে পেরেছি। এখন আমি জানি, আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে আমিও তো সেই একই কাজ করলাম, সেও একটা নিষিদ্ধ কাজ করেছিল আর প্রতিশোধ নিতে গিয়ে আমিও তাই, হ্যাঁ আমি করেছি। কারণ যার ওপর দিয়ে বিপদ যায় একমাত্র সেই কষ্টটা বোঝে। আমি যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি আপনারা কেউ তা কল্পনাও করতে পারবেন না। আমাকে একাই চাকরি করতে হতো, ছোট বাচ্চাটাকে সামলাতে হতো, আমার একজন অসুস্থ স্বামীকেও দেখাশোনা করতে হতো যিনি নিজের কোনো কাজই নিজে করতে পারতেন না। এখন আপনাদের মধ্যে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে যদি ওই জাদুকর তার জাদুর মাধ্যমে ওই বাঙালি লোকটাকে ওই অবস্থায় ফেলতে পারে তাহলে সে তো একই জাদুর মাধ্যমে আমার স্বামীকেও ঠিক করে দিতে পারত। আমি তাকে এই কথাও বলেছিলাম, কিন্তু সেই জাদুকর বলেছিল যে যখন কোনো জাদু সফল হয়ে যায় অর্থাৎ তার প্রভাব কারো ওপরে পড়ে এবং তার কারণে কেউ অসুস্থ হয়ে যায় তখন সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। এটাই ছিল আমার ঘটনা। এটা আমার মনের ওপর একটা বড় বোঝা ছিল যা আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আমি আল্লাহর কাছে এখনো আমার ভুলের জন্য ক্ষমা চাই। আমি জানি জাদু ব্যবহার করে প্রতিশোধ নেওয়াটা ভুল ছিল, আমি অবশ্যই আমার কাজের জন্য অনুতপ্ত, কিন্তু ওই বাঙালি লোকটার যে পরিণতি হয়েছে তার জন্য আমার মনে বিন্দুমাত্র আফসোস নেই। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। প্রশ্ন থাকবে আপনাদের কাছে, আমি যেহেতু এখানে জাস্ট ঘটনা উপস্থাপনের জন্য এসেছি আমি কিছু বলব না, কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এর পরেও এই কালো জাদু করা উচিত হয়েছিল কিনা, নাকি ছিল অন্যায়। প্রথম যে বাঙালি লোকটি জাদু করেছিলেন সেটি যে অন্যায় ছিল আমরা সবাই জানি, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে পরবর্তীতেও যে জাদু করা হয়েছিল সেই সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন মতো। জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালো দলে আছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইশতিয়াক। ইশতিয়াক, আপনি কেমন আছেন, কি অবস্থা, আপনি যদি আপনি এখন কথা বলতে পারবেন? জি বলেন, জি কেমন আছেন? আর হেদায়েত, আপনি যদি আমাকে শুনে থাকেন, আমি আপনাকে বলছি আপনি এখানে ঢুকেছেন কিন্তু আপনার ডিভাইসটির কোনো একটা প্রবলেম আছে বা নেটওয়ার্কের কোনো একটা ঝামেলা আছে যার কারণে আপনার ডিভাইস ইজ নট কানেক্টেড। তো আপনাকে বের হয়ে গিয়ে আবার ঢুকতে হবে। ইশতিয়াক, আপনি বলবেন যে আপনি কোথা থেকে বলছেন, কেমন আছেন, কি অবস্থা আপনার? ইশতিয়াক, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। জি বলেন। আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আপনি কোথা থেকে বলছেন যদি একটু বলতেন আমাদেরকে।
আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমি আপনার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই একই সাথে।
ঘটনাটা হচ্ছে
আমার সাথে। আমি মূলত দুইটা ঘটনা বলবো, তার একটা হচ্ছে আমার সাথে, আরেকটা হচ্ছে আমার মায়ের সাথে, এবং হচ্ছে দুইটা ঘটনা হচ্ছে নারায়ণগঞ্জের। যখন খুব ছোট ছিলাম আমার, তখন টু অর থ্রিতে পড়ি, এক্সাক্টলি আমার মনে নাই, ঘটনাটা খুব স্পষ্ট ভাবে আমার মনে আছে। আমাদের বাসার পেছনে হচ্ছে, আমাদের বাড়িটা যেহেতু পুরনো আর কি, বাড়িটা হচ্ছে 80-এর দশকে তৈরি করা, এবং বাড়ির পেছনের জায়গাটা হচ্ছে আপনার বিশাল এক কচু ক্ষেত ছিল, এবং তার সাথে হচ্ছে আমার বাড়ির পাশে হচ্ছে একটা কামরাঙা গাছ ছিল। বাড়ির পেছনের অংশটাতে ছিল বিশাল বড় এক কচু ক্ষেত, এবং হচ্ছে আমাদের বারান্দা থেকে হচ্ছে এবং বাড়ির জানালা দিয়ে হচ্ছে সেই কচু ক্ষেত, সেই কামরাঙা গাছ সবগুলোই দেখা যেত আর কি। আমি তখন রাতের অলমোস্ট 10-সাড়ে 10টা বাজে এরকম, এবং আমি হুট করে হচ্ছে বারান্দায় যাই আর কি, এবং বারান্দায় খুব একটা ভাঙা জায়গা আছে আর কি, দেয়ালের ওই ভাঙা অংশটা। তো আমি মাথাটা বের করেছিলাম আর কি, মানে কি কারণে বের করেছিলাম আমি জানি না, বের করেছিলাম, এবং বের করে যখন হচ্ছে বাম দিকে তাকালাম তখন দেখলাম আসলে আমাদের যে কামরাঙা গাছ ছিল আর কি বাড়ির, তো কামরাঙা গাছের মধ্যে দুটো বড় বড় পা, ঝুলন্ত পা, এবং সাদা কাপড় পরে, এবং আমি ওইদিকে তাকাতেই হচ্ছে দেখলাম উনি আমার দিকে হচ্ছে তাকিয়েছে আর কি। তো এটা দেখে হচ্ছে আমি মানে প্রচন্ড এরকম ভয় পেয়ে গেছি ওই সময়টাতে, যেহেতু খুব ছোট ছিলাম, এবং ছোটবেলা থেকে আমাদের খুব ভালো লাগে বা হচ্ছে শুনতে ভূতের গল্প, একটু ভয় পেয়ে যাই আমরা, তাই না? তো এই ব্যাপারটা হচ্ছে একই সাথে হচ্ছে মানে আমি যেহেতু মানে ভূত এফএম অনেক পছন্দ করতে পারি, ভূত জাতীয় এরকম এরকম ঘটনা এক্সপিরিয়েন্স করবো ভাবিনি, বাট হুট করে যখন দেখলাম তখন হচ্ছে চিৎকার মেরে বসে এক কথায় আর কি, হ্যাঁ চিৎকার মেরে বসে আমি বারান্দা থেকে আমার ঘরে চলে আসি। ভবন করা হয় আরকি, এবং পেছনের জায়গাটা উঠে গিয়েছে।
আমি আপনার ঘটনাটা আমার আমি দেখতে পাচ্ছি যে অনেকেই পছন্দ হয়েছে এবং আরকি প্রশংসাও করছেন, তো আমি খুবই খুশি হব যদি আপনি রেগুলারই আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের সাথে রেগুলার জয়েন করেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, অনেক রাত হয়ে যাচ্ছে আপনার জন্য, মানে ওয়ার্কিং ডে, তো আপনি আমরা আপনি কি এটা পারবেন? যদি পারেন তাহলে খুবই ভালো হয়, তাহলে আমরা রেগুলারই আসলে
মাঝে মাঝে একই
সাথে শেয়ার করে ফেলি
আমি, তাহলে আমার জন্য সুবিধা। আমার মায়ের থেকে আমি শুনেছিলাম, সেই ঘটনা তো চলে যাচ্ছে এখন। সেই ঘটনাটা হচ্ছে, আমার মা তখন ছোট আর কি, অলমোস্ট হচ্ছে তার 13-14 বছর হবে। ওই সময়টাতে হচ্ছে এই এরিয়াতে, মানে আমার নামে বসা যেখানে, তো সেখানে এখন তো পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে আর কি, এখন তো বহুতল ভবন থেকে শুরু করে রাস্তাঘাট অনেকটা উন্নত। বাট ওই সময়টাতে হচ্ছে আপনার শীতলক্ষা নদীর পার, তো সেখানে হচ্ছে মানে অনেকটা গ্রামীণ পরিবেশ ছিল আর কি, একটু গ্রাম্য এলাকা ছিল, এবং নদীর পাশে হচ্ছে আপনার বিশাল বড় একটা জঙ্গল ছিল। আমার মায়ের ভাষ্য মতে সেখানে হচ্ছে বাস বাগান ছিল এবং হচ্ছে আপনার কি বলে ভাই বোন যেটাকে বলে আর কি, এরকম কিছু একটা ছিল। তো আমার মা ওইদিন হচ্ছে আমার মায়ের কোন এক আত্মীয় বিয়ে হয়তো বা ছিল আর কি, এবং শুরু করে সবাই হচ্ছে ওই বাড়িতে ছিল আর কি, তো আমার মা ছিল বাসার মধ্যে, এখানে হচ্ছে আপনার একাই ছিল আর কি। প্লাস হচ্ছে আমার মায়ের সাথে হচ্ছে আমার নানু ছিল খুব সুন্দর মতো, তো ওই সময় হচ্ছে ঝড়ে যাচ্ছিল, হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাইরে এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ওই সময়টা তো হচ্ছে আমার মায়ের নাম ধরে কেউ একজন ডাকে আর কি বাইরে, আমার হচ্ছে বাইরে তাই ডাকে সাড়া দেওয়ার জন্য যায়, এবং যে হচ্ছে একটা বিশাল বড় হাতি দেখতে পায়। তো হাতি হচ্ছে আপনার হয়তোবা কোনো জিন বা কিছুর একটা বেশ ধরে এসেছে এরকম কিছু একটা, তো স্পষ্টভাবে সে হাতি মায়ের শুনতে পাচ্ছিল আর কি বারবার, এবং এটাও বলছিল যে তুই আমার সাথে আয়, আমি তোর হচ্ছে আমি তোর ফোনের কাছে নিয়ে যাবো, ফোনের ফোন যে দিয়ে দেবো তোর কাছে নিয়ে যাবো ডাক্তার আইডি। তো আমার মা হচ্ছে অত চিন্তা ভাবনা না করে এবং সেই হাতিটা মানে আমার মার ভাষ্যমতে এত বড় হাতি হচ্ছে উনি কখনো দেখেনি, তার পেছনে মানে ওই হাতির পেছনে পেছনে আমার মা ভাবছিল, এবং যেহেতু বললাম যে ঝাউবন ছিল বাস বাগান ছিল, তো ধীরে ধীরে হচ্ছে সেগুলো অতিক্রম করে ফেলে ঝাউবন সে হাতির পেছনে ছুটেই চলছে। যেহেতু বৃষ্টি ছিল এবং হচ্ছে অনেকটা ঝড়ো আবহাওয়া ছিল ওই সময়টাতে, যে ঘটনাটা বলছিলাম আর কি, আমি জানি না কোন পর্যন্ত শোনা গিয়েছে, তো আমি আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে মানে ওই হাতির ডাকের সাথে সাথে আমার মা হচ্ছে সেই হাতির সাথে চলে যায় আর কি। তো সেখানে চলে যাওয়ার পরে হচ্ছে আপনার ওইখানে বাস বাগান ছিল, ঝাউবন ছিল, তারপর হচ্ছে নদী, তো সেই ঝাউবন বাঁশবাগান হচ্ছে অতিক্রম করে একটা সময় পরে হচ্ছে তিনি মানে হাতিটা হচ্ছে নদীর দিকে অগ্রসর হচ্ছিল এবং আমার মা হচ্ছে কোন রকম বিচার বিবেচনা না করে একদমই পিছনে ছিল আর কি। হাতি যেহেতু বলছিল যে তার বোনের সাথে দেখা করিয়ে দিবে আর কি। তো একটা সময় পরে হচ্ছে উনি নদীতে নেমে যায়, হাতিটাকে অনুসরণ করে নদীতে নামে এবং নদীতে নামতে নামতে একটা সময় হচ্ছে তার বুক পর্যন্ত আর কি নেমে যায় আর কি। এমন সময় হচ্ছে ওখানে হচ্ছে আমার নানা ভাই আর কি নৌকা পার হচ্ছিল, উনি হচ্ছে পাখির একটা অপুকু জব করতে তো সে রাত্রেবেলা ব্যক্তিত্ব দেরি হয়ে গিয়েছিল ওই সময়টা তো নৌকা যাত্রীও কম ছিল, তো আমার নানা ভাই হচ্ছে নৌকা থেকে ব্যাগ করেই তারা আসছিল আর কি। উনি হচ্ছে দেখতে দেখতে দূর থেকে যে কেউ একজন পানির দিকে যাচ্ছিল নিচে নেমে নেমে, নানা ভাই হচ্ছে হাতিটাকে দেখতে পারেনি এবার আমার মা ঠিকই দেখছিল আর কি হাতিটা। তো ওই হাতির পিছু ছুটছিল না ওইদিকে অতিক্রম করে নৌকার ঘাটের এই পাশে চলে আসছে, দূর থেকে দেখছিল নদীতে নামছে আর কি। শুনেন যেহেতু মানে মোটামুটি বৃষ্টি ছিল ঝড় বৃষ্টির রাত, তো উনি হচ্ছে দূর থেকে ডাকতে এই তো উনি নৌকার ঘাট পার হয়ে এটি পার হয়ে আপনার তীরের ঘাটে আসে এবং হচ্ছে এসে যখন জিজ্ঞেস করতেছে পাই কে কে তখন উনি সামনে গিয়ে যায় আর কি। দেখতে পারে যে একটা মেয়ে হচ্ছে মানুষ ওরা তো খুব বেশি একটা ভয় ছিল না, তার এই জন্য উনি সামনে গিয়ে যে বাচ্চাটা যেটা এবং
আমি ঠিক বুঝতে পারছি না আমার মনে হয় যে ইস্তিয়াককে আমরা ড্রপ করেছি, আমরা একটু সময় নেই কারণ এর মাঝখানে যদি অন্য কোনো স্টোরি শুরু করি বা অন্য কিছু বলি তাহলে খুব ঝামেলা হবে, আমি বরং কিছু কমেন্ট পড়তে থাকি এর মাঝখানে তিনি নিশ্চয়ই ফিরে আসবেন। তো আমাদের সাথে আছেন ইস্তিয়াক, আপনি আসা মাত্রই কিন্তু আমাকে জানাবেন যে আপনি ব্যাক, ইউ আর ব্যাক, তাহলে আমি আপনার কাছে আবার চলে যাব। আমি দেখতে পাচ্ছি এই যে এখন শুনতে পাচ্ছি, এখন আবার শুনতে পাচ্ছি, আপনি প্লিজ মানে জাস্ট একটা জায়গা থেকে কথাগুলো বলুন যাতে করে হচ্ছে কোনো সমস্যা না হয়। জি বলুন, জি প্লিজ।
এবার কি স্পষ্ট শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি।
ওকে, আমি আপনি ঘটনার কতটুকু শুনতে পেরেছেন?
না না, আপনি যখন বললেন তখন এখান থেকে যে শুনলাম তার আগে হয়তো 30 সেকেন্ডের মতো আমরা মিস করেছি বড় জোর।
ওকে জি, তো আমার নানা হচ্ছে দূর থেকে যখন দেখছিল যে একজন মেয়ে হচ্ছে নদীর দিকে অনেকটা অগ্রসর হচ্ছে আর কি, তো উনি পেছন থেকে ডাক দিয়েছিল, উনি জানতো না যেটা তার মেয়ে বা হচ্ছে আমার মা। তো উনি সামনে এগিয়ে যায় এবং হচ্ছে সেই তাকে হচ্ছে ফিরিয়ে আনার জন্য পেছন থেকে আহ্বান করতেছিল আর কি। একটা সময় পরে হচ্ছে আমার নানা পানিতে নামতে থাকে ধীরে ধীরে এবং হচ্ছে মনে হচ্ছে আমার মাকে নিয়ে আসার, এবং নিয়ে আসার পরে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে গিয়েছিলে কেন, আমার মা হচ্ছে পুরো ঘটনা খুলে বলে যে এখানে আসলে আমাকে বলেছে একটা হাতি যে আমি তোমার তোমার বোনের কাছে নিয়ে যাচ্ছে আমাকে অনুসরণ করে। তো ওই অনুসরণ করে হচ্ছে আমি হাতির পিছু নিয়েছিলাম এবং হচ্ছে হাতি বলেছিল আমাকে আমি তোমাকে তোমার বোনের সাথে দেখা করিয়ে দিব, এই জন্য কিছু কিছু ছুটেছিলাম আর কি, পিছু নিয়েছিলাম তার সাথে যাচ্ছিলাম আমার বোনের সাথে দেখা করার জন্য। সো ফর্চুনেটলি হচ্ছে আমার নানা ভাই সেখানে উপস্থিত ছিল, ভাগ্যের একটা বিষয় ছিল তার জন্য। আমার মা এটা বলে হয়তো বা যদি নানা ভাই না থাকলে ওনাকে ফিরিয়ে না আনলে হয়তো বা উনি ওই সময় হচ্ছে অন্যরকম ঘটনা হতে পারত আর কি। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা, জানি না কতটুকু ভালো লেগেছে শ্রোতাদের।
না না, ঘটনাটা খুব ইন্টারেস্টিং, আমাদের মাঝখানে একটু টেকনিক্যাল ঝামেলা ছিল, তা বাদে কিন্তু আসলে ঘটনাটা আমি বলবো যে আমার কাছে মনে হয় ইন্টারেস্টিং এবং যারা শুনেছেন তাদের কাছেও ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ঘটনা শেয়ার করেছেন। এবং আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই, আমাদের এখানে অনেকেই আছেন যারা আসলে সত্যি কথা বলতে কি যে আমরা হয় কি যে আমরা যখন আমাদের পরিবারের কারো কাছ থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব ক্লোজ গ্রুপ যারা তাদের কাছ থেকে যখন কোনো স্টোরি শুনি তখন সেই স্টোরিটা একটু অস্বাভাবিক বলে আমরা বিশ্বাস করে ফেলি। কিন্তু আমরা যখন আসলে মানে কি বলবো যে যখন হচ্ছে আমি যখন কোনো স্টোরি বলবো তখন আমাকে তো আসলে আপনি চেনেন না পার্সোনালি, বা আপনি যখন কোনো স্টোরি বলছেন আপনাকেও আরো অনেকে হয়তো চেনেন না। তো এই যে অনেকেই বলেন যে স্টোরিটা বানানো মনে হলো বা এরকম মনে হলো, এই ব্যাপারটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা জানতে চাই।
আসলে প্রথম ঘটনা তো হচ্ছে আমার সাথে এবং আমি স্পষ্ট মনে করতে পারি ওই ঘটনা।
আপনার স্টোরি নিয়ে বলছি না আমি, আমি ওভারঅল ভূত.কম এর স্টোরির কথা বলছি।
আচ্ছা আচ্ছা, না আমি মনে করি যে আসলে ভূত.কম এ যারাই অতিথি হিসেবে আসেন তারা চেষ্টা করেন একদমই অথেন্টিক ঘটনাগুলো শেয়ার করার জন্য। যেমন আমিও চেষ্টা করেছি একদম অথেন্টিক যে ঘটনা দুইটা ছিল, একটা হচ্ছে আমার সাথে একটা আমার মায়ের সাথে। সো দুইটাই একদম হচ্ছে প্রকৃত ঘটনা, এটা আসলে এখানে অন্য তেমন কিছু ছিল না। আমিও মনে করি যারাই হচ্ছে ভূত.কম এ আসেন বা স্টোরি শেয়ার করেন সো তারা সবাই ট্রাই করেন মোর অর লেস হচ্ছে একদম প্রকৃত ঘটনাগুলো শ্রোতাদের কাছে শেয়ার করার জন্য। সো এই ছিল আমার মন্তব্য।
থ্যাংক ইউ সিয়াক, আপনার সাথে আবারও কথা হবে এবং খুব দ্রুতই সেই কথা হবে আশা করছি। অ্যান্ড খুব ভালো লাগলো আপনি আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এটা জেনে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা বিশ্বাস করেন না তাদের বিশ্বাস না করার জন্য আমি বলতেছি না, আমি বলছি যে আপনারা বিশ্বাস করেন না কোনো সমস্যা নাই, কিন্তু আমি যখন আমার সামনে বসে কাউকে স্টোরিটা বলতে শুনেছি তখন আমি দেখেছি তার গুজবাম্প হচ্ছে, সে ভয় পাচ্ছে বলার সময়, কাঁপছে, তার কারো কারো চেহারা বা মুখে বা বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন সেগুলো আমাদের সামনে দেখাচ্ছে। যে দেখেন আমার এই কানের এই পেছনটা দেখেন কি অবস্থা, এই দেখেন আমার নাকের এখান থেকে যে দাগটা দেখছেন চোখের নিচ দিয়ে এইটা এরকম ভাবে হয়েছে, এই দেখেন আমার হাত দেখেন এই হাতের এই একটা আঙুল আমার নাই, এরকম কিন্তু অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আমাদের সামনে দেখতে হয়েছে। আমাদেরকে পুরো টিমের সামনে যখন একটা মানুষ বসে একটা ঘটনা বলেন এবং তিনি যখন দেখা যায় যে সেই ঘটনার জন্য তিনি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছেন, তিনি আবেগে ছটফট করছেন, তখন কিন্তু আসলে মানে কি বলবো যে আমাদের এই জিনিসগুলো আসলে একটু মনে রাখা উচিত। এবং আমার মনে হয় যে সেটা হয় কি যে এখানে যারা স্টোরি বলতে আসেন তারা কিন্তু আসলে এই হরর জনরা বা হরর স্টোরিজ বা হরর এই মানে কি বলবো ভয়ের এই পৃথিবীটাকে ভালোবেসে আসেন, তাদের কিন্তু অন্য কোনো চাওয়া পাওয়া নাই। এখানে কোনো ক্যামেরা নাই যে দশজন মানুষ তাকে চিনবেন বা এখানে এরকম কোনো ধরনের কোনো কিন্তু ইয়ে নেই, নামে হয়তো অনেকেই চেনেন, অনেকে হয়তো পরিচিত হয়ে গেছেন, বাট সত্যি কথা বলতে সেই জন্য কিন্তু আসেন না কেউ। আসলে সবাই আসেন মানে আমাদের নানি দাদিরা যেমন আমাদের ঘটনা বলার সময় আসলে চিন্তা করতেন না যে এই ঘটনাটা বলে আমার নানি দাদি ফেমাস নানি দাদি হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একদম সম্পর্ক হচ্ছে নানি দাদির তার নাতি নাতনির সাথে, ঠিক একইভাবে আমাদের সম্পর্কটা শুধুমাত্র আমাদের লিসেনারদের সাথে। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ ইস্তিয়াক, আপনার সাথে আবারও দেখা হবে, আশা করছি খুব দ্রুতই আপনাকে পেয়ে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হেদায়েত, এবং হেদায়েত এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত আপনি দেখছিলেন যে হেদায়েত আমাদের কমেন্ট সেকশনে লিখছিলেন, আমরা সরাসরি তিনি যে তার কমেন্টটা পড়ার পরে আমরা যোগাযোগ করি, এর মধ্যেই শো চলাকালীন সময় আমাদের টিম থেকে তার সাথে যোগাযোগ করা হয় এবং তিনি এখন এখানে। সুতরাং লাইভে যারা আসতে চান এটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার, আপনি কিন্তু চাইলেই লাইভে চলে আসতে পারেন, মানে এটা কিন্তু ডিফিকাল্ট কিছু না। হেদায়েত আপনি যদি একটু বলতেন যে আপনি কোথা থেকে বলছেন, কেমন আছেন, আনমিউট করে বলতে হবে হেদায়েত। তারপরে যদি আপনি বলতেন যে আপনার স্টোরিটা আসলে কি রিলেটেড বা আপনি কোথা থেকে এই স্টোরিটা পেলেন, কিভাবে পেলেন যদি আমাদের একটু বলতেন।
জি, আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা আমার নানুর সাথে ঘটা একটি সত্য ঘটনা, মানে কুকুর কেন্দ্রিক একটি ঘটনা, মানে যারা গ্রামীণ ঘটনা পছন্দ করেন ঘটনাটি অবশ্যই তাদের ভালো লাগবে আশা করি।
আচ্ছা, এটা কোন জায়গার কোন এলাকার ঘটনা এটি?
এটা হইতেছে মাইনিং সদরের কোন একটা গ্রামের ঘটনা, আমি সংযত কারণে গ্রামের নামটি উল্লেখ করছি না।
ঠিক আছে, আমাদের খুব ছোট করে বলতে হবে কারণ হাতে একেবারেই সময় কম, একদম ছোট করে যদি আপনি আপনার ঘটনাটা একটু আমাদের শোনাবেন। জি
জি, ঠিক আছে, ধন্যবাদ। এই ঘটনাটি যার সাথে ঘটে গেছে তিনি আমার নানি, ছোট নানি, তার নাম ছিল সুলতানা। সময়টা 2006 কিংবা 2007 সালের দিকের ঘটনা। এখনকার মতো তখন গ্রামে এতটা আধুনিকতার ছোঁয়া ছিল না। এখন যেরকম পাম্প কিংবা টিউবওয়েলের প্রচলন, ঠিক সেই সময় গ্রামের প্রত্যেকটি বাড়িতে আপনার এই পানির জন্য বড় একটি পুকুর থাকত। এই পুকুরে মানুষ গোসল, কাপড় কাচা থেকে শুরু করে দৈনন্দিন সব কাজই পুকুরের মাধ্যমে করত। তো আমাদের নানা বাড়িতে তেমনি একটি বড় একটি পুকুর ছিল। পুকুরের পশ্চিম পাশে ছিল একটি ঘাট এবং তার ঠিক বিপরীত ছাদে মানে পূর্ব পাশে ছিল একটি আপনার খেজুর গাছ, পুরনো খেজুর গাছ। একদিন দুপুরে নানি গোসল করতে পুকুরে যান, গোসল করতে করতে তার চোখ যায় খেজুর গাছের নিচে। যখন তার চোখটা খেজুর গাছের নিচে যায়, তিনি হঠাৎ দেখতে পেলেন যে খেজুর গাছের নিচে কলস জাতীয় কিছু একটা সেখানে চক্র করছে। নানি সেখানে কৌতূহল বশত গেলেন এবং দেখতে পেলেন যে সেখানে একটি কলস, এবং তিনি যখন কলসটা ছুটে গেলেন তখন কলসটা গড়িয়ে সেটা পুকুরের পরে পুকুরের ভিতরে এসে পানিতে পড়ে গেল। তিনি হয়তো ভাবলেন যে কান্নাকার কলস হয়তো এখানে রেখে গেছে। তিনি পানিতে নেমে প্রায় অর্ধেক পুকুর খোঁজাখুঁজি করলেন, কিন্তু সে কলসটি পেলেন না। তিনি যথারীতি গোসল শেষে বাসায় চলে আসলেন। যখন রাত হলো তখন তিনি স্বপ্নে দেখেন একজন লম্বা জিহ্বা পরা লোক অন্ধকার থেকে বের হয়ে আসছে এবং নানিকে কি যেন একটা বলছে। সে নানিকে নাম ধরে ডাকছে এবং বলছে যে আজ তুমি যা করছো কাজটা ঠিক করো। তো নানি প্রথমে এটাকে দুঃস্বপ্ন উড়িয়ে দেন, পরদিন তিনি সেই একই স্বপ্ন দেখেন। একজন লোক তাকে এসে বলছে যে তুমি আজ যা করো করেছো কাজটা ঠিক করো। তো নানি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসলেন। পাশে নানা ছিলেন, তো নানা তাকে বললেন, তুমি বললেন, নানা বললেন যে হয়তো বা দুঃস্বপ্ন। সে ওইভাবে ওই রাতটা তিনি ওই রকম ভাবে আর কি না ঘুমিয়ে কাটিয়ে দিলেন। পরদিন সকালে যখন তিনি উঠান ঝাড়ু দিতে গেছেন, হঠাৎ তিনি সামনে সাতটা বিশাল মাথাওয়ালা সাপ দেখতে পেলেন। মানে সাপটা ফুসফুস করে তার দিকে তেড়ে আসছে। তিনি নানি একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হওয়ার পর তখন বাড়ির লোকজন আসে, এসে তাকে মাথায় পানি দেয়। পানি দেওয়ার পরে আপনার তার যখন হুশ আসে তখন সে বিস্তারিত ঘটনা বলে। তো ঘটনা বলার পর স্থানীয় একজন মসজিদের ইমামের থেকে তিনি পানি পরা এবং তেল পরা এনে দেন। তো তখন আর কিছু হয়নি। তখন এক রাত পরে দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখেন সেই জুব্বা পরা লোকটা এসেছে এবং তাকে সরাসরি বলছে যে তোর বড় মোরগটা আমাদেরকে দিবি। রাসেল ভাই এখানে বড় মোরগ বলতে নানির বড় ছেলেকে জিন্তি বুঝিয়েছিল। এরপর থেকে নানির জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। তিনি যেদিকে তাকাতেন সাতটি কলস দেখতে পেতেন। তিনি পুকুর পাড়ে উঠানে রান্না করে ঘুমালে এমনকি চোখ বন্ধ করলেও সেই কলসগুলো দেখতে পেতেন। তো অবশেষে নানির যে শ্বশুর মানে আমার বড় বাবা যে, তিনি একজন আলেমের সাথে বিষয়টি শেয়ার করেন এবং আলেম বললেন যে শনিবার তাদের বাড়িতে আসবেন। তো যথারীতি শনিবারে মাগরিবের পর আলেম সাহেব এলেন এবং এই নানির শরীরে জিন হাজির করালেন এবং জিনটি তখন বলল কেন আমাকে দেখেছিস। তখন আলেম সাহেব বলল যে তুই কেন রোগীকে ডিস্টার্ব করছিস, এই মেয়ে তোর কি ক্ষতি করেছে। তখন জিনটি বলল আমরা সাত ভাই, মানে সাতটা জিন আর কি, আমরা সাত ভাই অনেক বছর ধরে এই পুকুর পাড়ে থাকি, কিন্তু এই মেয়ে ছিল লোভী। সে আমাদের সাপের কলসটি অপবিত্র সাপে স্পর্শ করেছে, তাই তাকে আমরা প্রথমে সাপ হয়ে মারতে গেছিলাম, কিন্তু তার সাপটি ভালো ছিল বলে সে বেঁচে গেছে। তার এই ভুলের মাসুল তার দিতেই হবে, এখন আমি তার ছেলেকে নেব, এটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। তখন আলেম সাহেব বললেন যে মেয়েটি ভুল করেছে, ইচ্ছা করে করেনি, কিন্তু জিনরা রাজি হচ্ছিল না। আলেম সাহেব অনেক মানে জিনের সাথে অনেকক্ষণ লড়াই করার পর, অনেক দোয়াবুদ করার পর জিনকে বুগুলবন্দি করার হুমকি দেন। তখন শেষে জিনগুলো বলল যে 10 কেজি মিষ্টি এবং একটি মোরগ একটি পিতলের কলসে সেই খেজুর গাছে নিতে রেখে আসে এবং কয়েকজন এ দিনকে এক বেলা খাওয়ানোর জন্য বলেন। তো এই কথা বলে গিলটি বললো। তো তারপর আলেম শেখ বললেন যে তুই যে যাবি সেটা প্রমাণ কি? তো গিলটি তখন বললো যে আমি যখন জাপ চলে যাব তখন এই উঠানের সামনে গরুই গাছের ডালটা ভেঙে দিয়ে চলে যাবো, উঁচু বড় ডালটা। তো যেই কথা সেই কাজ, তার ঠিক কয়েক সেকেন্ড পরেই গাছের একটি বড় ডাল ভেঙে পড়লো। তারপর যথারীতি ওই জিনের দেওয়া শর্তগুলো তারা পূরণ করলেন।
আমি একটা কথা বলি যে হেদায়েত আমাদেরকে যে ঘটনাটা বলছিলেন এই ঘটনাটা আসলে এই যে মানে জিন রিলেটেড যে ঘটনাটা বললেন উনি, এবং এই যে জিনকে যেভাবে মানে কি বলছে একটা লোভ করার কারণে জিনের যে শাস্তি বা শিক্ষা, এই সমস্ত ব্যাপার কিন্তু শুধুমাত্র হেদায়েত প্রথম না, হেদায়েতের আগেও আরো অনেকেই শেয়ার করেছেন এবং একইভাবেই এই ঘটনাগুলো ঘটে এবং এই ঘটনাগুলোর যারা চরিত্র তারা একই রকমের কাজ করে এবং সেইখান থেকে তাদের আর ফিরে আসার তখন পথ থাকে না। তো এই যে একই ঘটনা আমি সবসময় আমি আগেও বলতাম এখনো বলি, সেই 2010 থেকে আমি বলে আসছি যে একই ঘটনা যখন অনেক জায়গায় ঘটছে, অনেক মানুষ যখন একই ধরনের ঘটনা শেয়ার করছে, তখন কি আপনার কোনোভাবে মনে হয় যে এই ঘটনাগুলো অসত্য বা এগুলো ঘটে না? আমি ঠিক জানি না। হেদায়েত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, থ্যাংক ইউ হেদায়েত আপনাকে। তবে এখন আমি বুঝতে পারছি যে এই যে একদম র্যান্ডম হেদায়েত কিন্তু আমরা মানে জাস্ট কমেন্ট দেখে পিক করে নিয়ে আসলাম, এখন নিশ্চয়ই হেদায়েত আবার কমেন্ট সেকশনে ফিরে যাবে এবং আমাদের সাথে কমেন্ট সেকশনে যুক্ত হবেন। থ্যাংক ইউ সো মাচ হেদায়েত। আমরা পরের ঘটনায় যাব এবং পরের ঘটনাটি যেটা হয় যে আমাদের ভূত ডট কমে বেশ কিছু স্টোরি আমাদের পড়া হচ্ছিল না, মানে যে পরিমাণ স্টোরি আমাদের আছে সবসময় মানে একটা এপিসোডের জন্য আমার আসলে নির্দিষ্ট পরিমাণ কিছু স্টোরি আমি পড়তে পারি, তাই না? কিন্তু আরো কিছু স্টোরি তখন আমাদের বাদ দিতে হয় বা পরের তাতে নিয়ে যেতে হয়। আমি আরো বেশি স্টোরি পড়ার জন্য যেহেতু এখন অনেকগুলো শো হচ্ছে, আগে একটা শো হতো তখন হয়তো আমার একার পক্ষে সম্ভব ছিল, আমি কিন্তু আসলেই সত্যি কথা বলতে আপনাদের মধ্যে সেই সমস্ত মানে উৎসাহী মানুষগুলোকে খুঁজছি যারা আসলে আমার সাথে স্টোরি পড়ে শোনাতে চান। আমরা বেশ কয়েকজনকে পেয়েছি, চেষ্টা করছি আরো মানে অনেকজনকে জোগাড় করার জন্য বা সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যদি আগ্রহী হন আপনিও করতে পারেন। আমি সেরকম একটা ঘটনা যাবে একটা ইমেল, কিন্তু আমি না পড়ে শুনেছিলেন অন্য আরেকজন। চলুন কথা না বাড়িয়ে সেই ইমেলটাই আমরা চলে যাই।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না বাড়িয়ে,
কখন গেল?
ভয়রাজ হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমি আজকে যে ঘটনা শেয়ার করব তা আমাদের বাড়ির সাথে ঘটে যাওয়া এক আলোচিত ঘটনা। এই ঘটনা সবাই জানে, ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের, আমার দাদার মুখে শোনা ঘটনা। তখন আমার দাদা, তার ভাইয়েরা এবং তাদের ভাতিজারা একসাথে একটা বাড়িতে বসবাস করতেন। সবারই পাশাপাশি ঘর ছিল। এই ঘটনাটি ঘটে আমাদের দাদির মৃত্যুর পর থেকে। উনি মারা যায় হঠাৎ, আমাদের বাড়িতে নেমে আসে এক কালো অধ্যায়। হঠাৎ একদিন রান্নার সময় বাড়ির এক রান্নাঘরে হঠাৎ আগুন লেগে গেল, তাও কোন রকম কোনো কারণ ছাড়াই। সবাই তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করল, এই থেকে শুরু হলো ঘটনা। তারপর কখনো গোয়াল ঘরে কখনো রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যেত। এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে সারাদিন সবাই বালতি কলসি দিয়ে পানি রেডি করে রাখতেন যে বাড়ির কখন কোথায় আবার আগুন লাগে। রাতে শুরু হয় আর এক প্রকার ঘটনা, যখন সবাই ঘুমিয়ে পড়ত। আমাদের বাড়ির ঠিক পিছনে ছিল বাঁশবাগান, সেখান থেকে অঝরে ঢিল পড়া শুরু হতো ঘরের চালে। এমন অবস্থা যে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতে পারত না এবং রাতে ঘরের বাইরে শোনা যেত একদল লোকের পায়ের আওয়াজ। দাদার ভাষ্য মতে আওয়াজগুলো এমন ছিল যেন কোনো সেনাবাহিনী তাদের বুট পায়ে টহল দিচ্ছে এমন শব্দ হতো। এমন দিন যাচ্ছিল, কিন্তু সমস্যা দূর হচ্ছিল না। এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে যদি কেউ এসে বাড়িতে বলত, দেখি কিভাবে আগুন লাগে, ইহা বলার সাথে সাথে বাড়ির কোথাও না কোথাও আগুন লেগে যেত, যার ফলে অন্য লোকদের আমাদের বাড়ির কাছে আসতে দেয়া হতো না। এই সময় বাড়িতে আমার কাকার জন্ম হয়েছিল। তাকে রেখে একবার পানি আনতে বাইরে গিয়েছিল, এসে দেখা গেল ওনাকে পুরো ধুলো দিয়ে ঢেকে রেখেছে কেউ। রান্নার সময় ভাত বা ইত্যাদি রেখে একটু দূরে গেলে দেখা যেত হাড়িতে ধুলো দিয়ে রাখা হয়েছে। এভাবেই চলছিল সময়। অনেক কবিরাজ দেখানো হল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। একটা পর্যায়ে কবিরাজ দেখানোই বন্ধ করা হয়েছিল, কারণ কবিরাজ আসলে আগুন দেওয়ার ঘটনা আরো বেড়ে যেত। এমনই একটা সময় রংপুর থেকে একজন কবিরাজ আসলেন, এসে বলেন উনি ইহার সমাধান করতে পারবেন, কিন্তু বাড়িতে কেউ তাকে সে অনুমতি দেবে না, কারণ কবিরাজ দেখলে যেহেতু অত্যাচার বেড়ে যেত সেই ভয়ে তাকে বারণ করা হয়েছিল। কিন্তু কবিরাজ তো এই কাজ করবে বলেই মত করেছেন। উপায়ন্তর না পেয়ে দাদারা অনুমতি দিলেন। ওনাকে একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হল, যেখানে বসে উনি সারারাত সাধনা করবে বলে ঠিক করলেন। রাত যখন গভীর তখন কবিরাজের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। সবাই উঠে দেখেন কবিরাজের ঘরের বাইরে তালা দেয়া এবং ভিতরে আগুন লেগেছে। কবিরাজ বের হওয়ার জন্য ছটফট করছেন, তারপর সবাই কবিরাজকে বের করেন এবং তাকে চলে যেতে বলেন। এভাবেই কষ্টে চলছিল সবার দিনকাল। কত কবিরাজ হুজুর দেখানো হল, কিন্তু কোনো ফল হল না। এবং এর মাঝেই পবিত্র রমজান মাস চলে আসে। আল্লাহর অশেষ রহমতে রমজান মাস শুরুর সাথে সাথে সব ঘটনা হঠাৎ বন্ধ হয়ে গেল। এরপর কিছু আলেমের খোঁজ পেলেন। ওনারা এসে আমাদের পুরো পাড়ির চার কোনায় দোয়া পরে চাটা পেরেক পেতে যান এবং বললেন কোনোদিন এই পেরেক যেন কেউ না তোলে। তারপর রমজান মাস শেষ হল, কিন্তু আলহামদুলিল্লাহ আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি 100% সত্য ঘটনা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন এবং আমাদেরকে মাদারীপুর থেকে শুনছেন ওমর সাইম। আমার কাছে ঘটনা আছে, যদি ঘটনা থাকে তাহলে russell.bhut@gmail.com অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আমাদের সঙ্গে আছেন, আচ্ছা তিনি বলছেন যে আচ্ছা কোনটা ভালো ছিল না, একদম ভালো ছিল না আমি বুঝতে পারছি না, কোন স্টোরিটার কথা বলছেন যদি একটু বলতেন। আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন এবং কমেন্টগুলো কিন্তু লাইভেও দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যে থাম্বনেলটা আমাদের দেখতে পাচ্ছেন বা ইউটিউবে যে ঢুকলে যেখানে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনি কমেন্টগুলো দেখতে, আপনার নিজের কমেন্টই আপনি সেখানে দেখতে পাবেন। আচ্ছা আমার কাছে মনে হয় আমাকে অনেকেই স্টোরি পড়তে বলছেন, সব স্টোরি আমার জন্য পড়াটা খুব ডিফিকাল্ট হয়েছে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলি যে প্লিজ আপনারা একটু যদি আমাকে মানে হেল্প করেন এবং আপনারা যদি আমাকে আসলে একটু হেল্প করেন তাহলে আমার জন্য আসলে খুবই ভালো হয়। আমি তো স্টোরি পড়বই এবং আমি আসলে বেশিরভাগ স্টোরি আমি পড়ব, কিন্তু তারপরে আজকে প্রথম স্টোরি থেকে শুরু করে যারা মিস করেছেন মানে আজকের এপিসোডটা আমার কাছে একটা পছন্দের এপিসোড, কারণ আপনি যদি শুনে আসেন প্রথম থেকে তাহলে আপনার কাছে ভালো লাগবে। আর আমি জানি যে অনেকেই শুনছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। আমাদের 6 বছর পূর্ণ করবো আমরা ফেব্রুয়ারিতে, তার আগে আমরা চাচ্ছি 2 মিলিয়নের একটা বিশাল পরিবার হতে, একটা বিশাল লক্ষ্য। সেই লক্ষ্যের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা যদি সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখেন টু গেট অল দ্য নোটিফিকেশনস তাহলে আমাদের একটা বিরাট সাপোর্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। গত বছর আপনারা ঠিক একইভাবে আমাদেরকে 1 মিলিয়নে নিয়ে এসেছিলেন, এই বছরও যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ার বা আপনার ফেসবুক থেকে যদি আপনার বন্ধু বান্ধবের সাথে মানে আপনার যদি 500 জন বন্ধু বান্ধব থাকেন তার মধ্যে যদি হচ্ছে মানে আমাদের এইখানে এখন আমরা যদি সাবস্ক্রাইব হিসাব মানে সাবস্ক্রাইবার হিসাব করি তাহলে আমাদের এখানে 1.6 এর কিছু বেশি, তাহলে চিন্তা করুন যে আপনারা প্রত্যেকে যদি এই লিঙ্ক আপনাদের পেজ থেকে শেয়ার করেন আর প্রত্যেকে যদি একজন করে বন্ধু যদি সেই লিঙ্কটা দেখতে পান তাহলে আরো কত মানুষের এখানে আসার সম্ভাবনা রয়েছে। মানে আমি বলছি অনেকেই হয়তো দেখবেন তার মধ্যে একজন হয়তো এরকম পাবেনই যিনি আসলে আমাদের সম্পর্কে জানেন না, তাহলে চিন্তা করে দেখুন নাম্বারটা কত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আজকে অনেক সময় নিয়ে নিলাম। আমি একটু আগেই শুরু করতে চেয়েছিলাম, আবার ভাবলাম যে আপনারা ব্যস্ত কিনা, কারণ হচ্ছে উইকডেইজ, আবার তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম সেটাও হলো না, কারণ হচ্ছে কালকেও আপনাদের কাজ আছে। আমি খুবই দুঃখিত, আশা করছি সামনের সপ্তাহে, অর্থাৎ সামনের সপ্তাহে না, সামনের বৃহস্পতিবারে আবারও কথা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা এপিসোড নিয়ে। সঙ্গে থাকুন, আর ভুলে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন যে সামনের মানে কি বলবো যে বৃহস্পতিবারে যে এপিসোডটি, তাহলে আপনি অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন টু গেট দ্য নোটিফিকেশন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এ থাকুন। আল্লাহ হাফেজ।